তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারী তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর যেভাবে করে আমরা বিগত পর্বে ভিন্ন কিছু বিষয় রেখেছি আলোচনা করার জন্য, আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা একটি বিষয়, একটি সাবজেক্ট আমরা রেখেছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, যাতে করে আমরা যারা মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল দেখতে অভ্যস্ত, আমাদের শুরুটা, দিনটা যেন ভালো কিছু কথার মাধ্যমে শুরু হয়, কিছু যেন শিখতে পারি, কিছু ইলমে দিন যেন অর্জন করতে পারি, কিছু হাদিসে মোবারকা যেন শুনতে পারি। আর যখন এই অভ্যাসটা আমাদের মধ্যে চলে আসবে, প্রতিদিন কিছু না কিছু ইলমে দিন অর্জন করা, আল্লাহ চাহে একদিন আমার অপূর্ণতা, যে ইলিম আমার অজানা ছিল, এমন অনেক ধরনের জ্ঞান ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা শিখতে পারবো আর জানতে পারবো। বিষয় কি রেখেছি জানার জন্য এত তাড়াহুড়া করতে হবে না, ইনশাআল্লাহ তাআলা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আজকের বিষয় আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আসুন কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য। তিলাওয়াত করব, আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে মনোযোগের সাথে তিলাওয়াত শ্রবণ করার চেষ্টা করুন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب فذلك الذي يدعو اليتيم ولا يحض على فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم مدنی چینل এর দর্শক শ্রোতা ইসলামের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা যা আমাদেরকে আদেশ দিয়েছেন অর্থাৎ ইসলামের মধ্যে যা আদেশ আমাদের জন্য হয়েছে প্রতিটা বিষয় আমাদের জন্য সওয়াবের কাজ ইসলামের মধ্যে যা আমাদের জন্য আদেশ হয়েছে আর যা নিষেধ হয়েছে তা হোক ইহকালীন বা হোক পরকালীন এ প্রতিটা বিষয় আমাদের জন্য রয়েছে অকল্যাণ অর্থাৎ ক্ষতি বা গুনাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারাকা দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠানের বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা যে বিষয়টা আমি বললাম ইসলামের মধ্যে যা আদেশ করা হয়েছে তোমরা এ সকল কাজ করো সেটা হোক দুনিয়াবি আর সেটা হোক দিনই এর মধ্যে কল্যাণ রয়েছে মঙ্গল রয়েছে ভালো কিছু রয়েছে প্রতিদান রয়েছে সওয়াব রয়েছে আর ইসলামের মধ্যে যে বিষয়টাকে নিষেধ করা হয়েছে বুঝতে হবে এর মধ্যে মুসলমানের কোনো কল্যাণ নেই এর মধ্যে মুসলমানদের জন্য কোনো ভালো নেই এর মধ্যে নেই কোনো সওয়াব নেই কোনো প্রতিদান যেহেতু ইসলাম এটা আমাদেরকে নিষেধ করেছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিজ উম্মতকে দিক নির্দেশনা দিতে গিয়ে জীবন কিভাবে পরিচালনা করবে বা মুসলমান কিভাবে সে সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে আখেরাতের মধ্যে ভালো একজন ব্যক্তি হবে এ সকল কিছু নসিহাত করতে গিয়ে দিক নির্দেশনা দিতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এক মুসলমান অপর মুসলমানের জন্য পাঁচটি অধিকার রয়েছে এক মুসলমান অপর মুসলমানের উপরে পাঁচটি অধিকার রয়েছে কেননা এক মুসলমান অপর মুসলমানের ভাই আমরা এটা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে উদাহরণ দিয়ে থাকি বা এই কথাটা বলে থাকি এক মুসলমান অপর মুসলমানের ভাই আর হাদিসে মুবারাকার মধ্যে আসছে এক মুসলমান অপর মুসলমানের উপরে পাঁচটি হক রয়েছে দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে এখন এই পাঁচটি কর্তব্যের উপর যদি আমরা তাকাই নাম্বার এক সালামের জবাব দেয়া নাম্বার দুই হাসির উত্তর প্রদান করা নাম্বার তিন দাওয়াত কবুল করা নাম্বার চার অসুস্থ হলে দেখতে যাওয়া আর নাম্বার পাঁচ জানাজা নামাজে জানাজায় অংশগ্রহণ করা এই পাঁচটি হক এক মুসলমান অপর মুসলমানের উপর রয়েছে এর মধ্যে চার নাম্বার যে বিষয়টা রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তোমার অপর মুসলমান ভাই তোমার তার উপরে তোমার হক এটা তোমার দায়িত্ব এটা তোমার কর্তব্য এটা তোমার এলাকায় তোমার পার্শ্ববর্তী পাশে বা তোমার মহল্লায় কোনো মুসলমান ভাই পরিচিত ব্যক্তি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাও তার সেবা করো তার খোঁজ খবর নাও কেননা সে একজন মুসলমান সে আমার ভাই অসুস্থতার সময় তার পাশে গিয়ে দাঁড়ানো এটা আমার আপনার দায়িত্ব এই চার নম্বর যে বিষয়টা রয়েছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সেবা করা তার খোঁজ খবর নেওয়া এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস মোবারকের মধ্যে এক অন্যতম অভ্যাস ছিল রোগীকে দেখতে যাওয়া অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া আজকের বিষয় আমরা এটাই রেখেছি দর্শক শ্রোতা অসুস্থ ব্যক্তির সেবা করার ফজিলত সম্পর্কে আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব বোঝার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিকে সেবা করার ফজিলত ইনশাআল্লাহ তাআলা আমরা হামদে বারি তাআলা শুনবো এখন এরপরে আজকের বিষয় নিয়ে আলোচনা করব সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম حبيب الله لا إله إلا 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 الله آمنا برسول الله لا إله إلا الله لا إله إلا الله চন্দ্র সূর্য সাত আসমান গাইজে তোমার গুণগান চন্দ্র সূর্য সাত আসমান গাইজে তোমার গুণগান দয়ার ভণ্ডার হে রহমান দয়ার ভণ্ডার হে রহমান তুমি হান্নান ও মান্নান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ رسول الله لا إله إلا الله لا إله إلا الله روز حشر হে রহমান রেখো তুমি আমার মান রোজ হশর হে রহমান রেখো তুমি আমার মান করো না গো অপমান করো না গো অপমান তুমি মালিক ও মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান বি রাসূলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গাছ গাছালি নীল আকাশ সাত সমুদ্র আর বাতাস গাছ গাছালি নীল আকাশ সাত সমুদ্র আর বাতাস পশু পাখি সবাই গায় পশু পাখি সবাই গায় মৌলা তোমার গুণগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান বি রাসূলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাওলা তুমি দয়াবান মোদের প্রতি মেহেরবান মাওলা তুমি দয়াবান মোদের প্রতি মেহেরবান কি অপরূপ তোমার শান কি অপরূপ তোমার শান তুমি যে অতি মহান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ। আজকের বিষয় দর্শক শ্রোতা, অসুস্থ ব্যক্তিকে সেবা করার ফজিলত। আসলে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকার মধ্যে অসুস্থ ব্যক্তির প্রতি সহানুভূতি দেখানোর ব্যাপারে কি এসেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন? শুরুতে তো আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে পাক আপনাদেরকে শোনালাম, যার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমানের এক মুসলমান অপর মুসলমানের উপরে পাঁচটি হক রয়েছে, দায়িত্ব রয়েছে। এর মধ্যে চার নম্বর যে কথা বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা হলেন অসুস্থ ব্যক্তিকে সেবা করা বা তার খোঁজ খবর নেওয়া। মোবাল্লিগে দাওয়াত ইসলামী নাইমুল হায়দার ভাই আমাদের সাথে রয়েছেন, এরপরে জহিরুল ইসলাম ভাই আমাদের সাথে আছেন। আমরা ইনশাল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার সেবা করা, তার খোঁজ খবর নেওয়া কি ফজিলত রয়েছে হাদিসে মোবারকার মধ্যে যখনই আমরা শুনবো, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আত্মীয়, কাছের আত্মীয়, এরপরে রক্তের আত্মীয় যারা রয়েছেন তাদের খোঁজ খবর তো নেওয়ার ইচ্ছা আসবেই, এরপরে পাড়া প্রতিবেশী পরিচিত জন যারা রয়েছেন তাদেরও ইনশাআল্লাহ তাআলা অসুস্থ হলে তাদের দেখতে যাওয়া এবং সেবা করার কিছু ইচ্ছা আমাদের আশা করি ইনশাআল্লাহ তাআলা মনে চলে আসবে। নাইমের কাছে আগে আসব অসুস্থ ব্যক্তির সেবার ফজিলতের ব্যাপারে।
আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানবতার কল্যাণে
জি
দুঃখী উম্মতের পেরেশানি দূর করার জন্যই সৃষ্টির জগতের রহমাতুল্লিল আলামিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের নিকট তশরিফ নিয়ে এসেছে।
সুবহানাল্লাহ।
হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের প্রতি কীরকম সমবেদনা প্রকাশ করতে হবে, কীরকম সমবেদনা দায়িত্ববোধ থাকতে হবে, সেটা স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় নিজে স্বয়ং করিয়ে দেখিয়েছেন এবং সেটার উপর কিন্তু আমল করেছেন আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবাগণ, জান্নাতি সাহাবাগণ। আমরা যদি ইনাদের জীবনী অধ্যয়ন করি
জি জি,
তো দেখতে পাই ইনারা যেখানে রোগীর সমস্যা সেখানে রোগীর পাশে দাঁড়ানো, অসুস্থতা হলে অসুস্থতার ব্যক্তির পাশে সেবা শুশ্রূষা করা, শুধু নির্দেশনার মাধ্যমে নয় বরঞ্চ নিজে স্বয়ং সেটার মধ্যে সম্পৃক্ত হয়ে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখিয়ে দিয়েছেন, ইনারা সেটার উপর আমল করত। এরকম একটি ঘটনা জান্নাতি সাহাবী হযরত সাইয়্যিদানা উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ইনি যখন খেলাফতের মসনদের মধ্যে ছিলেন,
জি,
ইনি বাদশাহিত্বের মতো একেবারে সিংহাসনের মধ্যে দিন অতিবাহিত করতো, রাত অতিবাহিত ঘুমিয়ে থাকতো, কিংবা এই ধরনের চিন্তা ভাবনার মধ্যে নয়, বরঞ্চ ইনি মানবতার কল্যাণের জন্য সরকার দুয়ালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন, মুসলমানদের হকের মধ্যে একটা হক হচ্ছে যে রোগীকে সেবা করা, সেবা প্রদান করা, রোগীর পাশে দাঁড়ানো, সমবেদনা জ্ঞাপন করা, সেটা ইনি করেছেন। যেমন রাত্রিবেলা ইনি প্রত্যেকটা মহল্লার, অর্থাৎ তাঁবুর পাশ দিয়ে মহল্লার মধ্যে তিনি ছুটে চলতেন, কেউ কোনো পেরেশানির মধ্যে আছে কি না, কেউ কোনো সমস্যার মধ্যে আছে কি না, তিনি সেগুলো রাতের গভীরে ছব্দ বেশে গিয়ে তিনি সেগুলো
দেখাশোনা করতেন,
দেখাশোনা করতেন, খোঁজ খবর নিতেন, বরঞ্চ কারো কোনো প্রবলেম হলে, সমস্যা হলে স্বয়ং তিনি সেখানে নিজের হাতকে বাড়িয়ে দিতেন। তো এক তাঁবুর পাশ দিয়ে যাচ্ছিলেন, তো যাওয়ার সময় একটা লোককে দেখতে পেলেন, চিন্তিত অবস্থায়, পেরেশান অবস্থায়। বললেন, আপনার কী সমস্যা? তো বললেন, আমার স্ত্রী সন্তান সম্ভাবা, তো এখন এই পরিস্থিতিতে আমি একটু পেরেশানির মধ্যে আছি। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের মধ্যে তশরিফ নিয়ে গেলেন,
জি,
এবং আল্লাহু আকবার বললেন, নিজের স্ত্রীকে বললেন যে তুমি কি সওয়াব অর্জন করতে চাও, আল্লাহ পাক তা স্বয়ং তোমার নিকট পাঠিয়েছেন।
সুবহানাল্লাহ।
তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিত স্ত্রী, ইনি বললেন, হুজুর আপনি ইরশাদ করুন, আপনি হুকুম করুন কি আমাকে করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমি সওয়াব অর্জন করার জন্য প্রস্তুত রয়েছি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অর্থাৎ একটা ব্যক্তি পেরেশানগ্রস্ত দেখা যাচ্ছে, তার স্ত্রী সন্তান সম্ভাবা, তুমি প্রয়োজনে সামগ্রী নিয়ে তার ঘরে
চলে যাও,
উপস্থিত হয়ে যাও, চলে যাও। তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওই পেরেশানগ্রস্ত ব্যক্তির স্ত্রীর পাশে পাঠিয়ে দিলেন, নিজের
সেবা করার জন্য
পাঠিয়ে দিলেন। এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, আগুন জ্বালাও। তো বাহিরে আগুন জ্বালানো হলো, মানে এবার কিছু একটা রান্না করার জন্য লাগিয়ে দিলেন, যে রান্না করো। এদিকে ভেতর থেকে আওয়াজ আসলো, হে আমিরুল মুহমিনিন, আপনার সাথীর পুত্র সন্তান
ভূমিষ্ঠ হয়েছে,
দুনিয়াতে এসেছে।
সুবহানাল্লাহ।
যেসব যখন আমিরুল মুমিনিন বলে ডাক দিয়েছেন ভেতর থেকে, তখন ওই ব্যক্তিটি শুনতে পেয়েছেন এবং পেরেশানগ্রস্ত ব্যক্তি বললেন, আমিরুল মুমিনিন,
আহা,
আমিরুল মুমিনিন। তো বলছে, আমি তো আমিরুল মুমিনের সন্ধানের জন্য বেরিয়েছিলাম। সে জানে না যে আমিরুল মুমিনিন স্বয়ং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তার সামনে উপস্থিত, তার সেবার মধ্যে, তার এই হেল্প করার কাজের মধ্যে লেগে গিয়েছে। তো যখন আমিরুল মুমিনিন শব্দটা যখন কানে বেশি আসলো, তিনি একটু নড়েচড়ে বসলেন, একটু পেছনে গিয়ে বসলেন, কোথায় আমিরুল মুমিনিন? তো বললেন, তোমার পেছনে যাবার দরকার নাই, তুমি যেখানে আছো সেখানেই থাকো। থাকার পর বলল, তোমাকে মুবারকবাদ, তোমার পুত্র সন্তান নসিব হয়েছে, রান্নাকৃত খাবার তুমি ভিতরে নিয়ে যাও এবং তোমার স্ত্রীকে পেট ভরে আহার করাও।
সুবহানাল্লাহ।
আচ্ছা, আহার করানো হলো এবং বলতে লাগলেন, তুমি সকালবেলা আমার সাথে যোগাযোগ করবে, তোমার যে সন্তানের ব্যয়
খরচ,
খরচ যেটা ভাতা বলা হয়, সন্তানের ভাতা, সেটা প্রদান করা হবে, সেটা কেয়ার করা হবে, এবং ইনশাআল্লাহ তাআলা তুমি সকালে দেখা করো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীকে গভীর রাতে পাঠিয়ে দিয়েছেন মানবতার কল্যাণে, এবং আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে একজন রোগীর পাশে দাঁড়ানো, রোগীর পাশে সেবা শুশ্রূষা করা, এবং তার পাশে দাঁড়িয়ে শুধু সেটা চাইলে অন্য কারো মাধ্যমে করতে পারতো, সেটা চাইলে সে অন্য কাউকে পাঠিয়ে দিতে পারতো। দেখছো, যখন মানুষের সমস্যা তখন ফারুক আজম রাদিয়াল্লাহু
তাআলা অন্য কাউকে হুকুম না করে নিজে নিজের ঘরের মানুষকে নিয়ে চলে গেলেন একজন মুসলমানের পাশে দাঁড়ানোর জন্য, একজন রোগীর পাশে দাঁড়ানোর জন্য। একটা কথা আমার মনে পড়ে গেল এই মুহূর্তে, অনেকের পোশাকের মধ্যে, অনেকের অফিসে বা অনেক জায়গায় হসপিটালেও লেখা থাকে, আমরা আপনার সেবায় নিয়োজিত, কিন্তু সঠিকভাবে সেবাটা আমরা সেখানে পাই না। রোগী, অর্থাৎ রোগীর কথা বলছি, যার পোশাকে বা যার কার্ডের মধ্যে বা যার অফিসের মধ্যে এই কথাগুলো লেখা থাকে, আমরা আপনাদের সেবায় নিয়োজিত, সেখানে রোগী গিয়ে সেবাটা 100% পাচ্ছে না, কিন্তু সোনালী যুগের লোক যারা ছিল তাদের কোথাও লেখা ছিল না কি আমরা আপনাদের সেবায় নিয়োজিত, কিন্তু তারা সেবায় নিয়োজিত ছিল, তারপরও সাইনবোর্ড লাগানো ছিল না। বড়ই দুঃখের বিষয়, আজকাল আমরা সাইনবোর্ড ঠিকই লাগাই আমরা আপনাদের সেবায় নিয়োজিত, কিন্তু সেই সেবাটা 100% রোগীরা পাচ্ছে না। তো আমাদের এই যে ঘটনা যেভাবে আমরা শুনলাম, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, সাইনবোর্ডে নয় যেন আমরা কাজে পরিণত করতে পারি এই সুন্নাতে মোবারকা এবং এই মহান কাজকে। কিছু মাদানী ফুল আপনার থেকে শুরুতে।
আমরা বর্তমান মুসলমান,
জি,
স্লোগান সর্বস্ব হয়ে গেছে,
এটার উপরে নির্ভরযোগ্য হয়ে গেছে,
স্লোগানকে আমরা নিয়েছি, কাজ থেকে আমরা দূরে চলে যাচ্ছি। আর এই কারণেই ক্রমান্বয়ে আমরা আমাদের যে জাতিসত্তার যে অবস্থান, যে লেভেল, যে উমর রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ মুহররম মাসের চাঁদও দিতে হবে, আর পহেলা মুহররম হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত দিবস। এই উমর রাদিয়াল্লাহু তাআলার অনন্য ঘটনার মধ্যে এটিও একটি রয়েছে যে খলিফাতুল মুসলিমিন হওয়ার পর তিনি নিজেকে কিভাবে উজার করেছেন, আর করবেনই না বা কেন,
কেন
এটাই তো সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হাদিসে পাকে এসেছে যেমনইভাবে আবু দাউদ শরীফ তিরমিজি শরীফের মধ্যে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো ব্যক্তি সকালবেলা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যে গেল 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে।
আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আবার যখন ওই ব্যক্তি সন্ধ্যায় রোগীকে দেখতে যায়, 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত যে দেখতে গেল তার জন্য দোয়ায় মাগফিরাত করতে থাকে,
মাগফিরাতের দোয়া করতে থাকে।
ফেরেশতা যার জন্য দোয়া করবে নিঃসন্দেহ উনি কামিয়াব,
অবশ্যই।
আর আমাদের পূর্বপুরুষগণ সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান ওই কাজগুলো করতেন, যে কাজগুলোর মধ্যে আল্লাহ তাআলার দয়া পাওয়া যায়, আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। দেখেন জাকির ভাই,
জি,
মানব কল্যাণের প্রতিটা সেক্টর এবাদত কি, আমরা যদি এর গভীরে প্রবেশ করি যে মানব কল্যাণই হচ্ছে ইবাদত, যে আপনি যে হাদিসটা প্রথমে বর্ণনা করেছেন যে এক মুসলমানের প্রতি অপর মুসলমানের
পাঁচটি হক,
কোন হাদিসে আসছে 6টি হক, যখন তার সাথে দেখা হবে তার কল্যাণ কামনা করা, আসসালামু আলাইকুম,
সালাম দেওয়া,
কল্যাণ কামনা করা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, হাঁচি দিলে জবাব দেওয়া, ইয়ার হামুকাল্লা বলা, দাওয়াত দিলে
কবুল করা,
সেখানে অংশগ্রহণ করা, অসুস্থ হলে সেবা করা, মৃত্যুবরণ করলে জানাজাতে অংশগ্রহণ করা, এই যে বিষয়গুলা একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে, এই প্রত্যেকটা কাজ করাকে উত্তম ইবাদত বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক সাহাবী আসলো, সে বলতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটি, সবচেয়ে বেস্ট কাজ
কোনটি?
তো সরকার দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সালাম দেওয়া এবং মুসলমানকে খাবার খাওয়ান। এই সকল হাদিসে কারিমার আবার ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম আবার কি ইরশাদ করেছেন, কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আমল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা,
জি,
কোথাও বলেছেন সেবা করা, কোথাও বলেছেন খাবার খাওয়ানো, কোথাও বলেছেন সালাম দেওয়া, এর মিনিংসটা কি? তো উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে ইজাম ইরশাদ করেছেন, এর মিনিংস হচ্ছে এটা, যখন যে ব্যক্তি আসতো তার মাঝে যেটা অপূর্ণ ছিল,
আচ্ছা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সেই জিনিসটাকে হাইলাইটস করতেন,
ওইটা দিয়েই তাকে পূর্ণ,
তার রোগ এটা ট্রিটমেন্ট সেটা প্রদান করে।
রাইট রাইট রাইট।
তো এই যে এই অসংখ্য হাদিস জাকির ভাই, আমরা যদি দেখি বুখারি শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, অসংখ্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবা করার কথা বলেছেন,
জি,
এবং কোনো কোনো হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সারাংশ হচ্ছে যে আমি কিয়ামতের দিন এক বান্দাকে বলবো যে আমি অসুস্থ ছিলাম, তুমি কেন আমার সেবা করনি, এই কথাটাকে মানে, এটা কিন্তু আমরা ছোট সময় কবিতাও পড়েছি, বলিবেন খোদা হাসরের ময়দানে চেয়েছিলাম অন্য দেওনি কেন আমাকে, কবিতার সুরে। কিন্তু এটা আমি যখন এই যে এই বিষয় নিয়ে পাচ্ছিলাম, তো সেটার মধ্যে হাদিসটাও আসছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে কেন সেবা করো,
সেবা করনি।
তো বান্দা বলবে হে আল্লাহ, তুমি তো খালিক ও মালিক রব তাআলা, তোমার শান্তি এটা না যে তুমি অসুস্থ হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিবেন যে আমার বান্দা অসুস্থ ছিল, তুমি যদি সেদিন তার সেবা করতে সেখানে আমারই
আমার সন্তুষ্টির জন্য করলে সেটা আমার
আমার কাছে পৌঁছে
পৌঁছে।
এটা তো বাস্তব যে আমি কাউকে খাবার দেই, আসলে মূলত সেই খাবার তো বান্দাকে দেওয়া হচ্ছে না, সে স্রষ্টাকেই দেওয়া হচ্ছে। আমি মসজিদে দান করি, বলি আল্লাহর রাস্তায় বলি না, আমি মানুষকে সেবা করি আল্লাহ
সবের নিয়তে মানুষের সেবা করতে,
তো বলি যে আল্লাহর রাস্তা, আল্লাহর রাস্তায় কি দিনের কাজের জন্য মাদ্রাসা মসজিদে দান করি, মাদ্রাসায় কি আল্লাহ তাআলা কি গ্রহণ করে না, বান্দাই নিচ্ছে ভোগ করছে বান্দা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করছে। তো আমরা যারা আছি আমরা যেন এবাদত মনে করে শুধু নামাজ এবাদতের মাঝে সীমাবদ্ধ না, হ্যাঁ এটা ফরজ,
জি
রোজা ফরজ, জাকাত ফরজ, হজ ফরজ, এর সাথে সাথে মুসলমানের সেবা করা। একজন মানুষ যখন অসুস্থ হয়, অনেক মানুষই আছে হয়তোবা তার অর্থের প্রয়োজন হয় না জাকির ভাই,
জি
তার মানসিক স্বস্তির প্রয়োজন
প্রয়োজন হয়,
আর এটা কীভাবে সম্ভব, যখন আমি তার কাছে যাব একটু ভালো কথা, তার ভালো কাজগুলো স্মৃতিচারণ করব,
তার থেকে কথাগুলো শুনব
কেমন কেমন আছেন কী আছেন, এই যে উৎফুল্লতা, এই যে বর্তমানে COVID-19 চলছে, ডাক্তারের ইনফরমেশন, চিকিৎসা বিজ্ঞানের এটাই ইনফরমেশন, এটা কোনো ওষুধ কিন্তু নাই, এটা যে একটা নির্ধারিত ওষুধ এটা না, বা কোনো চিকিৎসা, এটার কী চিকিৎসা, এটার চিকিৎসা হচ্ছে আপনি টেনশন মুক্ত থাকবেন, আরে ফ্রি
ইজি
খাবার দাবার খাওয়া আর টেনশন মুক্ত থাকা, কিছু হয়নি, অর্থাৎ আপনার সেলফ কনফিডেন্স যেটাকে বলা হয়,
আত্মবিশ্বাস
যেটা, এই আত্মবিশ্বাসকে আপনাকে ডেভেলপ করতে হবে, আর ভালো
ধৈর্যের সাথে
মোকাবেলা করতে হবে, কিছু ফলের রস ইত্যাদি খাওয়া, জুস ইত্যাদি খাওয়া, সেলফ কনফিডেন্স। এটা কখন হয়, একটা মানুষকে যদি আমি হাসপাতালের মধ্যে রেখে দেই সেলফ কনফিডেন্স কিন্তু তার মধ্যে আসবে না, যখন তার ভাই তার বোন তার ফ্রেন্ড তার প্রতিবেশী পরিচিত জন যখন তাকে আরে কি বলতেছেন কিছুই তো না আপনার এটা ঠিক হয়ে যাবে সত্যি, এবং আমি এরকম অনেক ডাক্তারকেও জাকির ভাই দেখেছি,
জি জি
ডাক্তারের কাছে যখন কিছু ডাক্তারের কাছে রুগী যায় যাওয়ার পর একেবারে মানে মনে হয় যে সে মরেই যাচ্ছে,
রোগী ডাক্তারকে দেখলে আরো অসুস্থ হয়ে পড়ে,
অসুস্থ হয়ে পড়ে, তো দেখার পর ওই ডাক্তার আরে কি হয়েছে আপনার, বলে আরে কিছুই না দাঁড়ান, আরে কোন রোগী না এটা, দেখা যায় ওই রোগীটা 80% সুস্থ হয়ে গেছে।
ডাক্তারের এমন ব্যবহার থাকে বা এমন কিছু মহব্বতওয়ালা কথা থাকে রোগীটা সুস্থ হয়ে যায়। এই বিষয়টা কিন্তু যারা আমরা সেবা করি বা দেখতে যাই বা খোঁজ খবর নিই আমাদের ব্যাপারেও কিন্তু আমাদের বিষয়টাও এটা লক্ষণীয়। অনেক সময় আমরা রোগী দেখতে গিয়ে এই ভুলটা করি, ভুলটা কি এটা বলবো এরপর ইনশাআল্লাহ তাআলা কালাম শুনবো নাতে রসুল, ভুলটা আমরা এটা করি যদি কারো জ্বর আছে, নিজের ঘরের বাচ্চা নিজের সন্তানই হোক না কেন, জ্বর দেখি আমরা কপালে হাত দিয়ে জ্বর দেখি, জ্বর দেখার পরে আমরা এমন একটা ভাব নেই মনে হয় এর জ্বর আরও বেড়ে গেছে, বেড়ে যায় আমাদের ভাব দেখলে সন্তান, আহা চোখগুলো লাল হয়ে গেছে, চোখে পানি টলমল করে, খাবার খাচ্ছে না, মুখ শুকিয়ে গেছে, আহা আহা, তো এর জ্বর আরও যেটা বললেন যে 2 ডিগ্রি বেড়ে যায়। কিন্তু যদি আপনি একটু সাহস যোগাতে পারেন না, এ বিছানায় শোয়া থেকে উঠে হাঁটা শুরু করবে, যদি সাহস যোগাতে পারি আমরা একে একটু যদি সাহস দিতে পারি, আরে তো কোনো ব্যাপার না, জ্বর তো থাকবেই
যে কোনো রোগে জাকির ভাই,
জি জি
যে কোনো রোগে যদি আমরা সেলফ কনফিডেন্স করাতে পারি না, আরে কি এটা কি বলো বাবা, আরে কিছুই হয় নাই তোমার, আরে এটা ঠিক হয়ে যাবে, এটা কোনো রোগ হলো নাকি, আরে এরকম কোনো বিষয় না। আমি যে কথাটা বললাম ডাক্তারের বিষয়টা জাকির ভাই, অ্যাজ ইট ইজ এই বিষয়টা কিছু কিছু আমাদের সেবা ডিপার্টমেন্টের লোক আছে যখন তাদের কাছে যাওয়া হয়, বেচারার রয়েছে 30% রোগ, তাকে বলে আরে তোমার 110%, মানে ওভার হয়ে গেছে
একদম, মানে
লোক ভয় দেখিয়ে তাকে চিকিৎসার মধ্যে অন্য জায়গাতে ড্রাইভেট করার জন্য ব্যস্ত হয়ে যায় এবং তখন ওই রোগীটার অবস্থা আর করুণ হয়ে যায়।
একে তো মানুষকে ধোকা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে, যা এখন চলছে বর্তমানে, কি একজন রোগী যাওয়ার পরে তাকে এমনভাবে ভয়ভীতি দেখানো হয়, সে ওর হাতের ওর কব্জায় চলে আসে। আর কিছু ভালো কথাই বলছে, আমাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবে, ভালো চিকিৎসা আমার আমি পাবো, তো এ দুর্বল হয়ে যায়, তখন এর আন্ডারে চলে যায়, এর কাছে চলে যায়। দ্বিতীয়ত না ভালো চিকিৎসা পায়, আচ্ছা টাকা তিন গুণ বেশি নেওয়া হয় তার থেকে, এভাবে সেভাবে ভয়টয় দেখি টাকা নেওয়া হয়। এই যে আমরা আপনাদের সেবায় নিয়োজিত, তো আমরা সেবায় নিয়োজিত কতটুকু আছি আর কেমন থাকার প্রয়োজন ছিল একটু চিন্তা করা দরকার নিজের জায়গা থেকে, সে যেই হোক না কেন নিজের জায়গা থেকে। আমি অনেক সময় অনেক যানবাহনের মধ্যেও লেখা দেখছি এরকমের, সেবায় নিয়োজিত আছি, কোনো হসপিটালেও লেখা দেখছি সেবায় নিয়োজিত আছি, বা অন্য অন্য যেগুলো এই রকমের ডিপার্টগুলো আছে এর মধ্যে লেখা থাকে আমরা সেবায় নিয়োজিত আছি। তো একটু আমাদের দৃষ্টিপাত করা উচিত এখানে কি আমি যে নিজের অফিসের মধ্যে বা আমার নিজের কোনো পোশাকের মধ্যে বা নিজের কার্ডের মধ্যে লিখে রাখলাম সেবায় নিয়োজিত, কতটুকু আমি নিজের দায়িত্ব পালন করছি আর সেটা কতটুকু একজন মুসলমানকে উপকার দিচ্ছে, বিষয়টা আমরা যদি খেয়াল রাখি তবে ইনশাল্লাহ তাআলা।
শব্দটাকে তো খুব সুন্দর জাকির ভাই, সেবায় নিয়োজিত।
আচ্ছা সেবায় নিয়োজিত,
এই শব্দ চয়ন করে আজ আমরা যার যার ব্যবসায় নিয়োজিত আছি,
রাইট,
এই জিনিসটা অত্যন্ত দুঃখজনক।
আল্লাহ
অত্যন্ত দুঃখজনক, এই যে সেবার ব্যাপারটা, এই শব্দটা আসলে কিন্তু আমরা মনে করি ফ্রি অফ কস্ট অথবা ফ্রি কিছু একটু, না এটা তো হচ্ছেই না, বরং উল্টো আমাকে আমাদেরকে মানে যে যে রোগী
যাচ্ছে জুলুমের শিকার,
জি জি শ্রমের, তো সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। তো আমি এক তো আমার পেশা, এটা কোন পেশা সেটা আমার দেখা উচিত, আসলে যদি সেটা কোনো একটা সেন্সিটিভ পেশা হয়, এগুলো কিন্তু একটু সেন্সিটিভ পেশা,
জি,
এই যে রোগের যে বিষয়গুলো আমরা বলছি এখন এটা একটু ব্যতিক্রম, এই জিনিসটার যখন মানুষের সম্মুখীন হয় না তখন মানুষের কিন্তু হিতাহিত যে একটা জ্ঞান
এটা থাকে না,
সিদ্ধান্ত নেওয়ার জ্ঞান ও এটা কিন্তু স্থির থাকে না,
থাকে না,
অসুস্থ হয়ে গেছে, কি থেকে কি হয়ে যায়,
যে যা বলে ওই সময়টাতে
সেটাই,
যে যা বলে ওইটাই তারা গ্রহণ করে, কারণ ওই সময় তার মেমোরিটা কাজ করে না, দুর্বল হয়ে যায়, কোথায় যাবে। আমার ছোট মামা একবার অ্যাক্সিডেন্ট করেছে মোটরসাইকেলে, তো আমার বড় মামাকে আমি কখনো দেখিনি ভেঙে পড়তে, কখনোই দেখিনি, যত যা কিছু হতো বড় মামা নিজের জায়গাতে স্থির থাকতো। ছোট মামার দুর্ঘটনার পরে বড় মামা ছোট মামাকে নিয়ে ঢাকায় আসছে, আমাকে ফোন দিছে, আমি বললাম ঢাকা মেডিকেলে নিয়ে আসেন, তো তাকে প্রায় 8 থেকে 10 ঘন্টা লাগছে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে নিয়ে আসতে। মামা মেডিকেলে আসার পরে সিঁড়ির মধ্যে বসে গেছে, বলছে আমার মাথায় কিছু আসতেছে না, আমি এখন কোথায় যাবো একে নিয়ে। তো আমি বড় মামাকে এক জায়গাতে বসার পানি দিলাম, এরপরে তাকে একটু ব্যবস্থা করলাম, এরপর ছোট মামাকে নিয়ে আমি মেডিকেলে ঢুকলাম। তো ওই সময় দেখলাম একজন এত মজবুত ব্যক্তি যাকে আমি কখনোই দেখিনি ভেঙে পড়তে, রোগীকে নিয়ে আসার পরে সেও আজ ভেঙে পড়ছে, মানে ওই সময়টা না কাজ করে না, কি করব, কার কাছে যাব। এই মুহূর্তে যদি একজন মানে নিজের আপনজন যদি কাছে না থাকে, তো আশপাশ থেকে যারা যা বলবে এগুলোই সে গ্রহণ করে, আর এগুলোর উপরে এদিক ছোটে এদিক ছোটে রোগী নিয়ে কার কাছে যাবে। যাই হোক, আরও কিছু আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির সেবার ফজিলতের ব্যাপারে। কয়েকটা কল শুনি ফয়জুর রহমান ভাই, এরপরে নাচ শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি কল শুনিয়ে দিন।
মোহাম্মদ মুজাফফর আক্তারি, চট্টগ্রাম পুঠিয়া থেকে। আলহামদুলিল্লাহ মাদানের চ্যানেল আমার খুবই ভালো লাগে। আমার একটি আবেদন হলো আমির আহলে সুন্নতের একটি মান খাবার যদি শোনাই দেন তাহলে আমি খুবই খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি মুজাফফর ভাই সাথে থাকবেন ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করব আমরা মান খাবাতে আত্মার শোনার জন্য। পরবর্তী কল দেন।
আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম। আজকে প্রোগ্রামটা মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে, এরকম প্রোগ্রাম সামনে আরো যাচ্ছি, আমরা আমার সম্পূর্ণ ফ্যামিলি মিলে দেখছি আপনাদের, অনেক ভালো লাগছে মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, তরিকুল ইসলাম ভাইকে ধন্যবাদ রাজশাহী থেকে আমাদের সাথে থাকার জন্য, অনুষ্ঠান খুব ভালো লাগছে, শুকরিয়া ভাইয়া। পরবর্তী কল দেন।
আমি চট্টগ্রাম পটিয়া থেকে মোহাম্মদ আব্দুল মান্নান বলতেছি। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমার অনেক ভালো লাগে। মাদানী চ্যানেল থেকে আমি একটা নাচ শুনতে চাই, চোখের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ। এই নাচটি একটু শোনাই দিলে বেশি খুশি হব।
চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম শফিকুল ইসলাম, ফরিদপুর থেকে। আমি এখন অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানটি আমাদের কাছে অনেক ভালো লাগে, এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আমাদের জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখুক আপনাদেরকে। সবসময় মাদানী চ্যানেল দেখুন, কিছু শিখুন, কিছু আমল করুন, দোয়া করি। আমরা নাতের রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি, এরপরে আজকের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লি আলা রাসূলিনা সাল্লি মুহাম্মাদিন সাল্লি আলা শাফিইনা সাল্লি আলা মুহাম্মাদিন। ফির কে গলি গলি তবা ঠোকরে সব কি খায়ে কিউঁ, দিল কো জো আকল দে খুদা, তেরি গলি সে যায়ে কিউঁ। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শাফিইনা সাল্লি আলা মুহাম্মাদিন। যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন। যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন। সুন্দর প্রিয় নবী যেমন, সুন্দর প্রিয় নবী যেমন, কেউ নেই ভবে এমন। যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন। পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী, পাবে না কেহ উপমা তোমার প্রিয় নবী। তোমার মত সুন্দর, তোমার মত সুন্দর, অগো হয়নি কেহ সৃজন। যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন। সুন্দর প্রিয় নবী যেমন, সুন্দর প্রিয় নবী যেমন, কেউ নেই ভবে এমন। যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন, করেছেন খোদা সৃজন। শোনো যাবে পাবে তুমি দিদার প্রিয় নবী, শোনো যবে পাবে তুমি দিদার প্রিয় নবী রেখো ওগো আশিক তুমি রেখো ওগো আশিক তুমি নত দুটি নয়ন যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন করেছেন খোদা সৃজন মেরাজ রজনী বলে শোনো তুরে সিনা মেরাজ রজনী বলে শোনো তুরে সিনা নয়ন যদি সক্ষম হয় নয়ন যদি সক্ষম হয় পর্দার নেই প্রয়োজন যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন করেছেন খোদা সৃজন প্রিয় নবীর আলোচনা যে থায় আদবে হয় প্রিয় নবীর আলোচনা যে থায় আদবে হয় রহমতেরি বাড়ি ধরা রহমতেরি বাড়ি ধরা সে থায় হয় বর্ষণ যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন করেছেন খোদা সৃজন সুন্দর প্রিয় নবী যেমন সুন্দর প্রিয় নবী যেমন কেউ নেই ভবে এমন যা কিছু এ পৃথিবীতে করেছেন খোদা সৃজন করেছেন খোদা সৃজন করেছেন খোদা সৃজন
সুবহানাল্লাহ যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আদবের সাথে হয় সেখানে রহমতের বারিধারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ও তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আমরা আদবের সাথেই যেন করতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক নাঈম ভাই কিছু মাদানীফুল আর অসুস্থ ব্যক্তিকে সেবা করার ব্যাপারে জি
আসলে অসুস্থ ব্যক্তির সেবা করা সেটা একজন মুসলমানদের জন্য কতটুকু দায়িত্ব কর্তব্য একজন মুসলমানের জন্য অপর মুসলমানের যখন অপর মুসলমান ভাই অসুস্থ হয়ে যায় তার সেবা করা তাকে দেখতে যাওয়া
জি জি
এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা
সুন্নতে মুবারাকা
তবে এই মহান সুন্নাত রোগীকে দেখতে যাওয়া সেবা করাটা অনেক সময় সেটা ওয়াজিব হয়ে পড়ে অত্যাবশ্যক হয়ে পড়ে এটা সুন্নাত আবার অনেক পর্যায়ে গিয়ে সেটা ওয়াজিব হয়ে যায় আজকে যদি আমরা খেয়াল করি আমাদের পরিবার পরিজনের মধ্যে আমরা তো বাহিরেরটা পড়ে ধরলাম বর্তমান যে সিচুয়েশন যে আমার বাবা হোক আমার মা হোক আমার স্ত্রী হোক আমার সন্তান হোক সেবা শুশ্রূষা করার ক্ষেত্রে আমি কতটুকু এগিয়ে আসছি
জি জি
দেখবেন মানুষ বাহির বে কারো বন্ধু কিংবা অপর অপর কারো যখন অসুস্থ হয় তখন তাকে সমবেদনা জ্ঞাপন করার জন্য ফোন করা কিংবা দেখতে যাওয়া, এটা মাশাআল্লাহ অনেকেই করে। কিন্তু আমি আমার ঘরের মধ্যে, আমার ঘরের বাসিন্দাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাকে কতটুকু আমি কেয়ার করছি,
রাইট,
তাদের উপর দায়িত্ব কর্তব্য তাদের প্রতি আমার কতটুকু রয়েছে। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী ফজিলত আমরা শ্রবণ করি, যাতে করে আমাদের মধ্যে রোগীকে সেবা করা, খোঁজখবর নেওয়া, তাকে দেখতে যাওয়া, তার জন্য কল্যাণে দোয়া করা, এগুলো যাতে আমাদের নসিব হয়। যেমন কিতাবের মধ্যে আসছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যে রোগীর খোঁজ খবর নিল সে আল্লাহর রহমতে ডুবে গেল, আর সে যখন বসল তখন সে তার মধ্যে স্থির হয়ে গেল। অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের মধ্যে সে চলে আসবে। এরপর বলা হচ্ছে সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুসলমান তার অসুস্থ মুসলিম ভাইয়ের সেবায় নিয়োজিত হয়, তো যখন কোনো মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সেবায় নিয়োজিত হয়, সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল বাগানে তার ছায়ায় অবস্থান করতে থাকে।
সুবহানাল্লাহ,
জান্নাতের ফল বাগানে ছায়ার মধ্যে
অবস্থান করতে থাকে
যতক্ষণ পর্যন্ত তাকে দেখতে যাবে।
মাশাআল্লাহ।
এরপর আসছে আল্লাহু আকবার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় অথবা নিজের ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে যায়, একজন ফিরিস্তা তাকে ডেকে বলতে থাকে কল্যাণময় তোমার জীবন, কল্যাণময় তোমার এই পথ চালাও, তুমি তো জান্নাতের মধ্যে একটি বাসস্থান নির্দিষ্ট করে নিয়েছো, যেটা সুনানে তিরমিজির মধ্যে আসছে। এরপর আসছে আল্লাহ আকবার, হযরতে সাইয়িদানা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল সে আল্লাহর রহমতে প্রবেশ করলো যতক্ষণ না সে বসে, যখন সে বসলো তাতে ডুবে গেল, অর্থাৎ রহমতের মধ্যে ডুবে গেল। এরপর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি রোগীর দেখাশোনা করলো সে তার জামিন অর্থাৎ দায়িত্ব গ্রহণকারী হলো।
মাশাআল্লাহ।
এরপর আরও আসছে ফজিলত, হযরতে আবু সাঈদ কুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি দিনে পাঁচটি কাজ করবে সে জান্নাতীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে।
সুবহানাল্লাহ।
যে রোগীর শুশ্রূষা করবে এবং জানাজার মধ্যে অংশগ্রহণ করে, একদিন রোজা রাখে, জুমার নামাজে অংশ নেয় এবং গোলাম আজাদ করে।
সুবহানাল্লাহ।
তো আমাদের উচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুবারক জবান মুবারক দিয়ে যে হাদিস মুবারক আমরা শুনতে পেয়েছি, যে ফজিলত আমরা শুনেছি, এই ফজিলত যদি আমরা নিতে চাই, তো আমরা যদি জান্নাতের ছায়ার মধ্যে, যে জান্নাতি ফল গাছের ছায়া যদি আমরা বুক করতে চাই, জান্নাতের প্রসাদ আমাদের জন্য নির্মাণ হোক আমরা চাই, তাহলে আমাদের উচিত আমরা রোগীর পাশে যাওয়া, তাদের সেবা শুশ্রূষা করা, এবং যদি বা সেবা শুশ্রূষার আমার যদি সেটা তৌফিকে না হয় কিংবা আমার করতেও না পারি এতটুকু, কিন্তু একজন মুসলমান ভাইকে সমবেদনা প্রকাশ করা অতটুকু পর্যন্ত আমরা যাতে করি, দেখতে যাওয়া, সেজন্য
রাইট, কমপক্ষে খোঁজ খবর নেওয়া, এখন কি অবস্থা তার, যখন কোনো ব্যক্তি খবর নেয় অথবা সে জানতে পারে কি কেউ আমার খবর নিচ্ছে, তখন ওই ব্যক্তিটার অন্তরের যে একটা অবস্থা থাকে, অনেক সময় তো অনেকের কাছে এইটাও শোনা যায় জহির ভাই, নাইম ভাই, যে এ আশাতে একে দেখে আমার রোগের 50% দূর হয়ে গেছে।
কোভিড যখন চলছিল প্রথম শুরু হলো, আমাদের কিছুদিন আগে বসে আমি কথা বলছিলাম, তো ওনার করোনা কোভিড হয়েছিল, তো ওনার মন্তব্য, আমার যখন কোভিড হলো মনে হচ্ছে অনেকে আমাকে ফোন দিয়ে কথা বলতেও ভয় পাচ্ছিল যে ফোনের মাধ্যমে করোনা না চলে যায়, মানে সিচুয়েশনটা এরকম দাঁড়িয়েছিল, মানুষ ভয় পেয়ে গিয়েছিল। আসলে বিষয়টা এরকম না, বরং আমরা যে হাদিসে কারিম অসংখ্য হাদিস, এরকম আমরা যদি কোরআন হাদিসের রেফারেন্সগুলো দেখি জাকির ভাই, শত শত হাদিসে কারিমাতে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে এগুলো সব কিন্তু এই যে ফজিলত বর্ণনা মানে আমাদেরকে উদ্বুদ্ধ করা,
রাইট?
আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন রোগীর সেবা করার জন্য, কারণ ইসলাম ওই ধর্ম যা মানবতার কল্যাণের জন্য, সৃষ্টির কল্যাণের জন্য এসেছে,
রাইট?
মানব কল্যাণ যদি আমি বলি, সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কার্যক্রম, এই ধর্ম কোনটা সবচেয়ে বড় ধর্ম? দেখেন যে গাছ লাগানো,
জি,
এটাকে বলা হয়েছে সাদকায়ে জারিয়ার সাথে উদার প্রবাহমান সাদকা বলা হয়েছে,
রাইট? রাইট।
রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে বলা হয়েছে ইমানের শাখার সাথে তুলনা করা হয়েছে, যে সবচেয়ে ইমানের সবচেয়ে ছোট শাখা হচ্ছে যদি রাস্তার মধ্যে কোনো কষ্টদায়ক বস্তু থাকে তুমি সেটাকে ফেলে দাও, বলা হয়েছে তুমি রাস্তার পাশে বসো না, কারণ পথচারীদের কষ্ট হবে, যদিও বসো সেখানে বাধ্য হও, সেটার হককে আদায় করো, অর্থাৎ সালাম প্রদান করো। অর্থাৎ ইসলামের প্রত্যেকটা পার্ট, মানব জীবনের প্রতিটা যে অংশ আছে, প্রতিটা অংশের যে প্রয়োজনীয় দিকগুলো সেটাকে নির্দেশনা দিয়েছে, আর তারই একটি অন্যতম অংশ হচ্ছে রোগীর সেবা।
রোগীর সেবা
এটা তো অনেক বড়, এটা প্রত্যেকটা মানুষই কিন্তু এটার সাথে জড়িত
জড়িত রয়েছে।
আমি যখন জন্মগ্রহণ করেছি তার মৃত্যু পর্যন্ত আমার অনেক রোগ হবে, হ্যাঁ, রোগ হয় নাই ফেরাউনের যে খোদা দাবি করেছিল, এরকম কিছু কয়েকজনের, আর রোগটা হওয়াটাও এটা আমরা অনেকে খারাপ মনে করি
না,
এটা কিন্তু মাদানী চ্যানেল দর্শক বিন্দু, রোগ হওয়া মিনিংস অসুস্থ হওয়া এটা খারাপ না, বরং এটা নেক ব্যক্তিদের নিদর্শন বলা হয়,
সুবহানাল্লাহ,
চিহ্ন বলা হয়েছে।
আর যদি আপনি অসুস্থই না হন তবে সুস্থতা যে আপনার আমার জন্য এক নিয়ামত সেটা ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যতক্ষণ আপনি অসুস্থ না হবেন।
একেবারে বাস্তবতা এই কথাটা আমরা গত পরশুদিন আমাদের মুন্সিগঞ্জে দাওয়াত ইসলামের মাশওয়ার মিটিং চলছিল,
জি জি,
মাগরিবের পর তো আমরা ফয়জানে মদিনা মসজিদের মধ্যে বসছি, তো মিটিং চলতেছিল, তো গরমও ছিল একটু, কারেন্ট চলে গেল, তো সবাই খুব হাঁপিয়ে গেল, মানে নিয়ামত বোঝা যায় না, এটার উদাহরণের জন্য আমি বলছিলাম। তো যখন কারেন্ট চলে গেল তো গরম লাগতেছে সবার, তো কিছু প্রায় আধা ঘন্টার পরে কারেন্ট আসলো, তো সবাইকে শরীর ঠান্ডা হয়ে গেল, তো আমাদের মনে বলা বলি যে আল্লাহ তাআলার নিয়ামতের অবস্থা তখন বোঝা যায় যখন ওই নিয়ামতটা
হাতে না থাকে, কাছে না থাকে, রাইট? রাইট,
যখন সেটা আসে তখন বোঝা যায়। আমি যখন অসুস্থ হই, অসুস্থ হওয়ার পর যখন আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দেন, তখন বোঝা যায় এই নিয়ামতটা কত বড়,
রাইট? রাইট,
আমার এই চোখ আছে, আমি দেখছি চোখ দিয়ে সব কাজ করছি, যদি চোখটা আমার একদিন দুই দিনের জন্য পাওয়ারটা চলে যায়, তারপর যদি আসে তখন বুঝবো আসলে এটা কত বড় নিয়ামত। ওই যে আমরা বলি এ খাবার নাই, ঘর নাই, এটা নাই, হাদিসে পাকের মধ্যে আসছে যে সুস্থতা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার শ্রেষ্ঠতম নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটি নিয়ামত,
অন্যতম একটি নিয়ামত সুস্থতা। অবশ্যই অবশ্যই অসুস্থতা, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় এই বিষয়টা সবাইকে মানতে হবে, সবাইকে, যদি যেটা বলেন আপনার চোখে ব্যথা, ব্যথা চোখে, কিন্তু চোখেই ব্যথা সীমাবদ্ধ নয়, ওই ব্যথাটা পুরো শরীরে, পুরো শরীর মানুষ অনুভব করে, জ্বর আসছে, জ্বর শুধু মাথায় না, তাকে বোঝায় যে তোমার পুরো বডিটাই জ্বরে আক্রান্ত হয়েছে, আর জ্বর যখন না ছিল তোমার অবস্থাটা কেমন ছিল, এখন অসুস্থ হওয়ার পরে তোমার অবস্থাটা কেমন। অর্থাৎ সুস্থতা যে এক নিয়ামত আল্লাহ তাআলার, সেটা বোঝানোর জন্য একবারে ছোট থেকে ছোট, যদি মানুষের হাতে কাটা বিঁধে বা সুইয়ের আঘাত লাগে, তো এই একটু ছিদ্র হলেও সেটাও মানুষ পুরো বডিতে অনুভব করে, হ্যাঁ এখানে আমার ব্যথা হয়েছে। তো এই অসুস্থতা না আসলে আমরা বুঝতামই না যে সুস্থতা কত বড় এক নিয়ামত, আর সুস্থতা যে নিয়ামত এটা যদি না বুঝতাম তবে নিজের শারীরিক অবস্থা, এরপরে নিজের প্রয়োজনীয়তা, এরপরে নিজের ইবাদতটা, এগুলো আবার অনেক দূরে আমরা সরে আসতাম যদি সুস্থতা ইবাদ মানে নিয়ামত নাম
অনুভূতি না আসতো। এই জন্য দাওয়াতি ইসলামের প্রতিষ্ঠা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া আমাদের যে নেক আমল একটি বই দিয়েছে,
জি জি,
72টা, এই নেক আমল বইয়ের মধ্যে একটা সাপ্তাহিক আমল হচ্ছে যে আপনি এই সপ্তাহে কোনো রোগীর বাসায় কিংবা হাসপাতালে গিয়ে,
জি,
কোনো রোগীকে দেখেছেন কিনা, সেবা করেছেন কিনা, এটা আমি প্র্যাকটিক্যালি যখন হাসপাতালে যাই কখনো কখনো, একেবারে সত্যি কথা, এই যে হয়তোবা দেখা যায় অনেক কিছু না পাওয়ার অনেকের বেদনা থাকে, আমি তাকে বলবো যে খাবার নিয়ে পেরেশান আছেন, অর্থনৈতিক বিষয় নিয়ে টেনশনে আছেন, আপনার টাকা নাই, এটা নেই, সেটা নেই, আপনি অন্তত পক্ষে সপ্তাহে একদিন হাসপাতালে যান।
অনেক বড় অনেক বড়
পঙ্গু হাসপাতালে ঢুকলে তো মানে এক করুণ অবস্থা, কারো পা টাঙিয়ে রাখছে, হাত টাঙিয়ে, কি কঠিন অবস্থা। সুস্থ সবল ছেলে, কত সুন্দর যুবক ছেলে, যদি আমরা বিভিন্ন ক্যান্সার হাসপাতাল মানে করুণ অবস্থা,
হ্যাঁ, হসপিটালে গিয়ে সপ্তাহে যদি একবার ঘুরে আসতে পারি, তবে আমাদের থেকে এই যে এক অভিযোগ,
না শুক্রিয়া, যেটা
না শুক্রিয়া নেই, আমার কিছু,
আমার কাছে নাই, আমার মনে হয় জাকির ভাই মানে দৃঢ় বিশ্বাস, মানে 80% না শুক্রিয়া আমাদের কাছ থেকে চলে যাবে,
চলে যাবে। আর দ্বিতীয় কাজ এটাও করা যায়, সপ্তাহে একদিন হসপিটালে গিয়ে দেখা, দ্বিতীয় একদিন, একদিন বলতে বাস গেলাম, আধা ঘন্টা এক ঘন্টা সময় নিয়ে যে পরিচিত কেউ থাকলো তাকেও দেখলাম, আর দেখে আসলাম ওখানের পরিস্থিতি, যাতে করে আমার ভিতরে অনুভূতিটা আসে। দ্বিতীয়ত একদিন যদি কবরস্থানেও যাওয়া যায়, আর এটা তো হাদিসে মোবারকার মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কবর জিয়ারত করো, কবরস্থানে যাও। কবরস্থানে গেলেও জহিরবে যেটা দেখলাম, মানুষের হৃদয়টা নরম হয়ে যায়, মনটা ভেঙে পড়ে, হ্যাঁ একদিন তো আমাকেও আসতে হবে এখানে, না দরজা না জানালা কিছুই নেই, আমাকেও প্রবেশ করতে, মানুষের হৃদয়টা তখন নরম হয়ে যায়, ইবাদতের প্রতি ধাবিত হয়, ইবাদত করার এক ইচ্ছা পোষে। কিছু কলা ছিল, দর্শকের সাথে কিছু কথা বলি, এরপর ইনশাল্লাহ তাআলা আরো কিছু আলোচনা শুনবেন ইনশাল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
যশোর থেকে, এই চ্যানেলটা আমার খুব ভালো লাগে, মানে এটা দেখার পরে আমি পাঁচ নামাজ পড়ি, এক উক্ত নামাজ আমার কাউটা নাই, ফ্যামিলিকেও বলি, আমরা সবাইকে নিয়ে দেখি, আগে সবাই নাটক দেখতো, এই চ্যানেলটা দেখার পরে কেউ নাটকও দেখে না। আমার একটা ছেলে আছে আপনার 9 মাস বয়স, এখন ডিগ্রি করে, ও আল্লাহ ডাকে, চ্যানেলটা সামনে নিয়ে বসলে ও মনোযোগ দিয়ে শোনে, আপনার কোরআন তেলাওয়াত হয়, যেটা মুখ দিয়ে উচ্চারণ করি সেটাই বলে। এই চ্যানেলটা দেখার পরে আমি আমার ছেলেকে মাতামের পথে দেওয়ার জন্য,
মাশাআল্লাহ মাশাআল্লাহ।
জাকির ভাই, জি, মিডিয়া একটা কনসেপ্ট ছিল পৃথিবীবাসীর,
রাইট রাইট,
যে মিডিয়া মানুষকে গোমরা বানিয়ে দেয়, পথ হারা বানিয়ে দেয়, কিন্তু মিডিয়া যে পরিবারের মধ্যে সুখ আনতে পারে, আল্লাহর পথে নিয়ে আসতে পারে, এটার উদাহরণ হচ্ছে
মাদানী চ্যানেল, মাদানী চ্যানেল, আলহামদুলিল্লাহ। এই যে আব্বা ভাই আমাদেরকে নিজের অভিমত প্রদান করলেন, যশোর থেকে সম্ভবত, আলহামদুলিল্লাহ, আপনার মতো হাজারো ফ্যামিলি পরিবর্তন হয়েছে, আপনার মতো হাজারো মানুষের অভিমত আমাদের কাছে আছে কি মাদানী চ্যানেল আজ আমাদেরকে কতটা পরিবর্তন করে দিয়েছে, যে ফ্যামিলিতে মিডিয়ার মাধ্যমে এক ঝগড়া বিবাদের একটা ঘর হয়ে গিয়েছিল, আজ মাদানী চ্যানেলের কারণে ওই ঘরটাই আবার আল্লাহ তাআলার রহমতের ঘর, দয়ার ঘর, এমন একটা ঘর, মীমাংসার ঘর হয়ে গিয়েছে
আমাদের। এটা কিন্তু বিভিন্ন মিডিয়াতেও আসছে যে আজকে আমাদের ঘরের মধ্যে ইসলামী বোনদের মহিলাদের মধ্যে ঝগড়াঝাটির একটা ইস্যু, একটা অভ্যাস, হ্যাবিট তৈরি করেছে মিডিয়া বিভিন্ন সিরিয়ালগুলো, এটা কিন্তু বিভিন্ন চ্যানেলের মধ্যে বলা হচ্ছে যেখানে আমাদের পরিবারগুলোতে মিডিয়ার মাধ্যমে অশান্তি সৃষ্টি করছে, ফ্যামিলি ভেঙে যাচ্ছে, সংসার
ভেঙে
যাচ্ছে, ওই জায়গাতে মাদানী চ্যানেল আজ দেশ, জাতি, মুসলিম উম্মার কি খেদমতটা করছে, এই অভিমতগুলো থেকে আমরা বুঝতে পারি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর আর এই কথাটা যেটা আপনি বললেন কি ঘরের অশান্তি, প্রায় ঘরের মধ্যে অশান্তি যে বিরাজ করছে তা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, চ্যানেল,
মিডিয়ার একটা প্রভাব আছে,
জ্ঞানী গুণী ব্যক্তিদের
অভিমত,
এটা অভিমত রয়েছে। জি, আমরা পরবর্তী কল শুনি দর্শকের। জি,
মোহাম্মদ সাইদ মাহমুদ, ছয়পুর চড়াবাজার। আমি একটা নাচ শুনতে চাই, খোদার প্রিয় নবী আমাদের,
ইনশাআল্লাহ তাআলা সাথে থাকুন, চেষ্টা করব আমরা। পরবর্তী কল।
আমি ঢাকা জেলা থেকে বলছি, মাদানী চ্যানেলের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত খুবই সুন্দর একটি অনুষ্ঠান, যেটা আমরা প্রতিনিধি দেখি, আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে বরকত দান করুক,
আমিন আমিন। পরবর্তী কল।
আমরা মোহাম্মদ ফরিদ টঙ্গী গাজীপুর দত্তপাড়া থেকে বলছি, আজকের অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত খুবই ভালো লাগতেছে, আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, আর আজকের অনুষ্ঠানটা খুবই ভালো, নাইম ভাই আছে, জাকির ভাই আছে, ফাইজান ভাই আছে, আমি নাচ শুনতে চাই, প্রিয় মদিনা দূরে যাবো কেমন করে, আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ,
মাশাআল্লাহ, টুঙ্গি থেকে ফরিদ ভাই, আচ্ছা মাশাআল্লাহ। নাঈম ভাই হয়তো সাক্ষাৎ হয়েছে নাঈম ভাইয়ের সাথে, খুব পরিচিত মুখ নাঈম ভাই, মাশাআল্লাহ। আর কালাম শুনতে চেয়েছেন ফয়জান ভাই থেকে, ফয়জান ভাই আছেন তো আমাদের সাথে না, মাশাআল্লাহ। পরবর্তী কল দেন। এই মাদানী মুন্না সিফাতকে আমি অনেকবার বলছি, কথা একটু সোলো সোলো বলবেন যাতে করে আপনার স্পষ্ট বুঝি।
মানে রেগুলার দর্শক?
হ্যাঁ রেগুলার দর্শক,
আমি কলার রেগুলার,
রেগুলার কলার ইনি প্রতিটা অনুষ্ঠানে। যদি মাদানী চ্যানেলের যত অনুষ্ঠানে যত কল আছে না, যদি দেখা হয় তবে হয়তো বা এক নম্বর সিরিয়াল সিফাতেরই আসবে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ প্রতিদিনই দিয়ে দিই, মোবারক,
আল্লাহ তাআলা বরকত দান করুক। আর সবসময় মাদানী চ্যানেল দেখেন, সব অনুষ্ঠান জানেন, মোবাল্লিকদের নাম জানেন, ছোট বয়সে কিন্তু একদম মাদানী চ্যানেলের সাথে মিশে গেছে সে, আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা কালাম শ্রবণ করি, এরপরে মোবাল্লিক থেকে শেষ কিছু আলোচনাও শুনবো আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
নয়নের তারা নামে মোহাম্মদ, মনের উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহামহিম আল্লাহ তাআলা, মহামহিম আল্লাহ তাআলা, সবখানে লিখেছেন নামে মোহাম্মদ, সবখানে লিখেছেন নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌলত যদি চাও উভয় জাহানের, দৌলত যদি চাও উভয় জাহানের, পড়ো ওয়াজিফা নামে মোহাম্মদ, পড়ো ওয়াজিফা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, তেবা বহু দূরে আকা, তেবা বহু দূরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। বুক ফেটে যায় যখন দেখি কাফেলা হজে যায়, কখন যাব আমি আকা তোমার প্রিয় রাজায়, অশ্রু জলে বুক ভাসিয়ে যাব সোনার মদিনায়, চিরতরে শুয়ে যাব সেথায় তোমার কৃপায়, তেবা বহু দূরে আকা, তেবা বহু দূরে, আল্লাহুম্মা صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد خدار پریو نبی آمادر رعوف تینی رحیم تینی شفیع تینی رسول تینی مطاع تینی قسیم تینی প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ পাখিদের মুখে তারি গুণগান প্রতিটি ফুলে রয়েছে তার ঘ্রাণ পাখিদের মুখে তারি গুণগান পাখিদের মুখে তারি গুণগান তাহারি নূর সকলের নয়নে তাহারি নূর সকলের নয়নে সবার হৃদয়ে মুকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি আমার রোগের নেই কোনো ঔষধ হাকিম কেমনে করবে প্রতিরোধ আমার রোগের নেই কোনো ঔষধ হাকিম কেমনে করবে প্রতিরোধ হাকিম কেমনে করবে প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ প্রিয় নবী করবেন রোগ প্রতিরোধ তবিব তিনি হাকিম তিনি খোদার প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি শফিয় তিনি রসুল তিনি মুতাআ তিনি قسیم تینی
سبحان اللہ سبحان اللہ پرائے شمائے شوشر دی کے شیش کسو کو اتھا شونی نائم بھائی تھے کہ جوہر بھی تھے کہ نائم بھائی شیش کسو مدانی فل در شکر ادیش
اللہ پاک شبائی کے قبول کرو
آمین
جو کن کنو روگی کے دیکھتے جاوا ہائی تو روگی روگا کرن تو بکتی দেখতে যাওয়ার পর কিছু আমাদের দায়িত্ব করণীয় রয়েছে, যেগুলো আমরা যদি অনুসরণ করি সওয়াব পাবো, সাথে সাথে আমাদের যে রোগীর জন্য ভালো হবে এবং নিজের জন্য ফায়দা হলো, আখিরাতের সামানা বৃদ্ধি পাবে। যেমন কোনো রোগীকে যখন দেখতে যাবে তখন তার জন্য দোয়া করা, সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা রয়েছে। যেমন সাদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হয় তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে গিয়েছিলেন এবং তিনবার দোয়া করেছেন কি আল্লাহ আপনি সাদকে সুস্থ করে দিন। আমরাও যখন কোনো রোগীকে দেখতে যাব তখন তার সাথে তার জন্য দোয়া করব। আচ্ছা, রোগীর অবস্থা সম্পর্কে জানতে চাওয়া, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীকে দেখতে যেতেন তখন তার সম্পর্কে তার অবস্থাটি সম্পর্কে জিজ্ঞাসা করতেন, তো আমরাও পারি যদি কোনো রোগী রোগাক্রান্ত হয়ে গিয়েছে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করা। যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মৃত্যুযাত্রী অর্থাৎ মৃত্যু শায়িত ব্যক্তির যুবকের অবস্থায় যখন দেখতে পেলেন তখন তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আচ্ছা, এরপর কোনো প্রয়োজনাদি প্রয়োজন হলে, যখন খাবারের প্রয়োজন হয় কিংবা তার কোনো প্রয়োজন হয়, সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা, কিছু প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, যদি সেটা তার জন্য ক্ষতিকর না হয়, সে খাবারের তার জন্য ব্যবস্থা করা কিংবা তার প্রয়োজন, তার অবস্থা দিয়ে তার চলতে ফিরতে কষ্ট হলে তার জন্য যেটা আসানি হয়, ভালো হয় তার সুস্থতার জন্য, সেটা সামর্থ্য মোতাবেক চেষ্টা করা তাকে দেওয়ার জন্য। এরপর আর কিছু রয়েছে যে দোয়া পাঠ করা, অর্থাৎ নিজের জন্য দোয়া করা, এবং আরেকটা হচ্ছে রোগী থেকে দোয়া নেওয়া। অনেক সময় দেখা যাচ্ছে যখন কোনো রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে গেল তাকে বলা যে আপনি আমাদের জন্য দোয়া করুন, একটা হচ্ছে আমরা দোয়া করব, আরেকটা হচ্ছে রোগাক্রান্ত ব্যক্তি
দোয়া করে।
হ্যাঁ, রোগী যখন দোয়া করে সে দোয়াটা কবুল হয়। আরেকটা দিক নির্দেশনা এটাও আসছে, যখন কোনো ব্যক্তি রোগাক্রান্ত হয় রোগীকে দেখতে যাওয়া দীর্ঘায়িত না করা,
বেশি সময় না নেওয়া।
অনেক সময় লোক সমাগম বেশি হওয়ার কারণে রোগীর কি বলে এটা সেবা শুশ্রূষা তো দূরের কথা, তার জন্য
কষ্ট হয়ে
যায়, তার দেখা যাচ্ছে একটু আরামের প্রয়োজন, তার একটু ঘুমের প্রয়োজন, এখন মানুষ আসার কারণে তাকে অতিরিক্ত কথা বলতে হচ্ছে। রোগী বেদে আমাদেরকে সেটা কেয়ার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে,
রোগীর অবস্থা দেখে আমাদেরকে সেখানে অবস্থান করতে হবে। রোগী যদি কথাই বলতে না পারে, বারবার প্রশ্ন করে, তার জন্য সেটা কষ্টকর। রোগী কথা শুনতে ভালো লাগে না, এই মুহূর্তে আমরা চার পাঁচজন একসাথে চলে গেলাম আর সেখানে গিয়ে নিজেদের আলোচনা শুরু করে দিলাম, রোগী তখন বিরক্ত হয়ে যায় আর দোয়া করে কখন তারা এখান থেকে চলে যাবে, এমনটাও যেন না হয়। বারবার প্রশ্নও যেন না করে, যদি দেখেন যে কথা বলতে পারছে না বা কথা বলার মতো অবস্থায় সে নেই, তো এমন ধরনের প্রশ্ন যেন আমরা না করি, প্লাস তার রোগকে যেন আরও আমরা বাড়িয়ে না দেই। এমন কিছু কথা বলা হয় রোগ আরও বেড়ে যায়, আহা আপনার ক্যান্সার হয়েছে, ভুল চিকিৎসা কেন করিয়েছেন, এই রোগী তো বাঁচে না বেশি দিন, এমন ধরনের কথা না বলি, রোগী সেখানেই যেন শেষটা না হয় তার, এদিকেও আমরা খেয়াল রাখার চেষ্টা করি। জহির ভাই কিছু বলবেন মনে হচ্ছে?
শারীরিক অসুস্থ ব্যক্তির সেবা করা, এর পাশাপাশি আমরা যারা আত্মিক রোগে রোগী, গুনাহের রোগে, তাদের জন্য দাওয়াত ইসলামী ট্রিটমেন্ট করছে, সেদিকেও যেন আমরা যারা রুহানি ডাক্তার রয়েছে আর সেখানে রসুল, তাদের সংস্পর্শে যাই, এর ফলে আমাদের শারীরিক এবং আত্মিক উভয় রোগের চিকিৎসা হবে। পাশাপাশি আমির লেসুনা দামাত বারকাতুল আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে কিছু ট্রিপস দিয়েছেন, অসুস্থই যাতে আমরা না হই। এর মধ্যে এটা হচ্ছে রোদের মধ্যে বসা,
রোদের মধ্যে বসা,
বসার সূর্য বলা হয়েছে, যে প্রবাদ আছে যে ঘরের সূর্যের আলো অর্থাৎ রোদ প্রবেশ করবে না সেই ঘরে ডাক্তার প্রবেশ করে, অর্থাৎ যেই ঘরের রোদ প্রবেশ করে না সেই ঘরে ডাক্তার প্রবেশ করে, অর্থাৎ রোগ হয়। এবং এটা আধুনিক বিজ্ঞানের কথা, চিকিৎসা বিজ্ঞানের, যে ভিটামিন ডি যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে,
জি জি,
ভিটামিন ডি সৃষ্টির 80% মাধ্যম হচ্ছে সূর্যের আলো, সূর্যের তাল।
আচ্ছা আচ্ছা,
আমাদের শরীরের যে হার এটাকে শক্ত করে সূর্যের আলো, এবং রক্ত চলাচল সহ বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো সূর্যের আলো প্রোটেকশন দেয় এবং এখান থেকে তৈরি হয়। আমরা অনেকে আজকে আধুনিক জীবন যাপন করতে গিয়ে, ভোগ বিলাসের জীবন যাপন করতে গিয়ে সূর্যের আলো থেকে পালিয়ে বেড়াই, এটা আমাদের জন্য কল্যাণকর না বরং অকল্যাণকর। আমাদের প্রতিদিন কিছু না কিছু সময় সূর্যের আলোতে বসা চলা একান্ত জরুরি।
রাইট রাইট রাইট, খুব সুন্দর।
আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে বলবো, দেখবেন আমাদের পূর্বপুরুষ যারা ছিল, বাবা দাদা, তারা রোগাক্রান্ত কম
ছিল,
তাদের ফিটনেস অত্যন্ত ভালো ছিল। এখনও যারা শ্রমজীবী কৃষক আছে, মাঠে ঘাটে কাজ করছে, রোদরে বলি আমরা যে অনেক সময় বলি, কিন্তু আরে এ লোকটা রোদরে ভিজে, এ রোদরে শুকায়, মেঘে ভিজে, বৃষ্টিতে ভিজে, তার রোগ হয় না, হবে কেন? তার কারণ ন্যাচারাল প্রোটেকশন তার ভিতরে
রয়েছে।
তো এই জন্য আমি বলবো মাদারী চ্যানেল দর্শকবৃন্দকে, সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক নিয়ামত হচ্ছে সূর্য। এই সূর্য স্নান অনেক জায়গায় বলে সূর্য স্নান, আধুনিক শব্দ চয়ন না করেন, সূর্য স্নান না করেন, রোদের মধ্যে যান,
রোদের মধ্যে
তাহলে হয়ে যাবে।
কমপক্ষে আল্লাহ তাআলার এই নিয়ামতটাকেও উপভোগ করার চেষ্টা করেন। আরেকটা বিষয় এখানে, শারীরিক সুস্থতার জন্য অক্সিজেন খুব প্রয়োজন। আর বাংলাদেশের সরকারের পক্ষ থেকে প্রায় প্রতি বছরই বৃক্ষরোপণের কর্মসূচি তারা উদযাপন করে থাকেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীও চাচ্ছে বাংলাদেশ সরকারের সাথে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আর এর সুসংবাদ দাওয়াত ইসলামের পক্ষ থেকে আসছে 27 আগস্ট, পুরা দিন, শুক্রবার দিন আছে এটা, 27 আগস্ট ইনশাআল্লাহ তাআলা সারাদিন ব্যাপী, পুরো বাংলাদেশ ব্যাপী, সারাদিন পুরো বাংলাদেশের মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্যোগ নিয়েছে দাওয়াত ইসলামী। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সঙ্গ চাই সব দিক থেকে।
দর্শক যারা আছে এরা কিন্তু গাছ লাগাতে পারবেন,
গাছ লাগাতে পারবেন, প্লাস দাওয়াত ইসলামীকে সঙ্গ দিতে পারবেন। আপনি ভাবছেন আমি 1000 গাছের চারা কিনে দিতে পারবো কিন্তু আমি রোপণ করতে পারবো না, রোপণ করতে পারবো না, আমি 1000 চারা দিতে পারবো, দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করুন। আপনার দেয়া চারাটা, গাছের চারাটা কোথায় কোন জায়গায় রোপণ করলে সেটা ভালো পরিচর্যা হবে এবং ভালোভাবে থাকবে সেটা দায়িত্ব দাওয়াত ইসলামী নেবে। আপনি ভাবছেন আমি 5000 চারা দিতে পারবো বা আমার চারা দেওয়ার অ্যাবিলিটি আছে কিন্তু রোপণ করার লোক নেই বা পরিচর্যা করার লোক নেই, তবে আপনি দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করুন। এই কাজের মধ্যে
শুধু 1000 হলেই করবে, কম হলে কি
না, যত সম্ভব যত পারে, পুরো বাংলাদেশে যেহেতু এর কর্মসূচি চলবে তো লক্ষ লক্ষ গাছের চারার প্রয়োজন, তো যেভাবে সম্ভব হয় আপনি আপনার এলাকার জিম্মাদারের সাথে যোগাযোগ করে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে করে মানুষেরও সেবা, দেশেরও সেবা এবং সরকার যে উদ্যোগ নিয়েছে তার সাথে আমরা তাল মিলিয়ে
স্লোগান মাদানী চ্যানেল দিচ্ছে দাওসামে যে আগামী প্রজন্মের জন্য ফ্রি অক্সিজেনের ব্যবস্থা করুন।
সুবহানাল্লাহ, অবশ্যই এটাও সুস্থ থাকার জন্য অনেক বড় এক মাধ্যম রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি।
খায়রুল বশর তুমি লাখো সালাম, লাখো দরুদ আর লাখো সালাম। খায়রুল বশর তুমি লাখো সালাম, লাখো দরুদ আর লাখো সালাম। জিনার ফেরেশতা তোমার গোলাম, সবারই ঊর্ধ্বে তোমার মাকাম। জিনার ফেরেশতা তোমার গোলাম, সবারই ঊর্ধ্বে তোমার মাকাম। ইয়াসিনার তোহা তোমারি নাম, ইয়াসিনার তোহা তোমারি নাম। খায়রুল বশর তুমি লাখো সালাম, লাখো দরুদ আর লাখো সালাম। আরশে আজমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। আরশে আজমে চর্চা তোমার, তুলনা নেই প্রিয় নবী তোমার। জান্নাতে লেখা তোমারি নাম, জান্নাতে লেখা তোমারি নাম। খায়রুল বশর তুমি লাখো সালাম, লাখো দরুদ আর লাখো সালাম। ও গো প্রিয় নবী জানের জান, কুরবান তোমার তরে আমার প্রাণ। ও গো প্রিয় নবী জানের জান, কুরবান তোমার তরে আমার প্রাণ। গোলাম আমি তোমার খায়রুল আনাম, গোলাম আমি তোমার খায়রুল আনাম। খায়রুল মাহশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ আর লাখো সালাম, খায়রুল বশর তোমায় লাখো সালাম, লাখো দরুদ আর লাখো সালাম।
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
সালাতু ওয়াসসালামু
আলাইকা ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ।
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।